ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদওয়ানুল আজাদ রানা এবং তার একজন সহযোগীকে পুলিশ সোমবার দুপুরে ঢাকায় গ্রেপ্তার করেছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
আমেরিকায় ভিসা সমস্যা হলে ভারতীয় সংস্থাদের মেক্সিকোয় আমন্ত্রণ করলেন মেক্সিকোর রাষ্ট্রদূত।
ঢাকা থেকে আরো রয়েছে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 17 জন নাগরিককে এবারে 21 পদক প্রদান করেন।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নাসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস সোমবার বলেছেন ইরাক থেকে তেল নেওয়ার কোনো ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সে দেশে আমেরিকার সামরিক তৎপরতার ফলে তেল একটা অর্জন এবং ইসলামিক স্টেট যাতে তেল বিক্রি করতে না পারে সেটাও তারা নিশ্চিত করতে চায়। ইরাকে ম্যাটিসের অঘোষিত সফরে তার সঙ্গে যে সাংবাদিকরা গেছেন তাদের সঙ্গে ম্যাটিস কথা বলার সময় মন্তব্য করেন, মসুল শহরের পশ্চিমাঞ্চল থেকে ইসলামিক স্টেটকে হটিয়ে দেওয়ার লক্ষ্যে সামরিক অভিযানের দ্বিতীয় দিনে ম্যাটিস ওই সফরে যান। ম্যাটিস বলেন, আমরা ইরাকে যাইনি কারো তেল নেওয়ার জন্য। ইরাকে তিনি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইসলামিক স্টেটকে পরাজিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে কোয়ালিশন, তার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টিভেন টাউনসেন্ডের সঙ্গেও তিনি বৈঠক করবেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন যুক্তরাষ্ট্র রাশিয়াকে অব্যাহতভাবে দায়বদ্ধ রাখবে। তিনি আরও বলেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে নতুন অভিন্ন অবস্থান খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন। পেন্স সোমবার ব্রাসেলসে মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক তার পাশেই ছিলেন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার সম্ভাবনার খুঁটিনাটি বিষয় ভাইস প্রেসিডেন্ট বিস্তারিত আর কিছু বলেননি। তিনি বলেন, ট্রাম্প মনে করেন তা সম্ভব। মুক্ত ও অবাধ অর্থনীতি অর্জনের লক্ষ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর পেন্স জোর দেন। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্পের চিফ অব স্টাফ বলেছেন ট্রাম্প যাকে তাঁর পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করবেন, জাতীয় নিরাপত্তা পরিষদ NSC-তে কারা কাজ করবেন তার উপর তার পূর্ণ কর্তৃত্ব থাকবে। গত সপ্তাহে নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ড যে ওই পদ নিতে অস্বীকার করেন, সংবাদ মাধ্যমে বলা হয় নিয়ন্ত্রণের বিষয়টি ছিল তার অন্যতম একটা কারণ। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদওয়ানুল আজাদ রানা এবং তার এক সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করেছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদওয়ানুল আজাদ রানা এবং তার একজন সহযোগীকে পুলিশ সোমবার দুপুরে ঢাকায় গ্রেপ্তার করেছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রেদওয়ানুল আজাদ রানা 2013 সালের 11 ফেব্রুয়ারি মিরপুরে ব্লগার রাজীব হত্যাকাণ্ডের পরে 2014 সালে ভিন্ন নামে ভুয়া পাসপোর্টে মালয়েশিয়া চলে যায়। 2015 সালের ডিসেম্বরে ব্লগার রাজীব হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পুলিশ জানিয়েছে বাংলাদেশের পুলিশের তথ্য প্রমাণাদি পাওয়ার পরে মালয়েশিয়ার পুলিশ তাকে সম্প্রতি ওই দেশে গ্রেপ্তার করে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাকে সোমবার বাংলাদেশে পাঠিয়ে দিলে পুলিশ উত্তরা থেকে রানাকে গ্রেপ্তার করে। ঢাকায় পুলিশ বলছে মালয়েশিয়ায় অবস্থানকালে রানা অন্য এক ব্যক্তির মাধ্যমে ইসলামিক স্টেট বা IS ভাবধারায় অনুপ্রাণিত হয়। এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা JMB-র 3 জন সদস্যকে দেশি তৈরি অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেপ্তারের কথা জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 17 নাগরিককে এবার 21 পদক প্রদান করেন, জানাচ্ছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিথি।
সোমবার সকালে রাজধানী ওসমানি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 17 জন নাগরিককে এবারে 21 পদক প্রদান করেন। পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, বাঙালি জাতি যখন যা অর্জন করে তখন অনেক ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করতে হয়। কেউ যেন কোনো মতে তা নস্যাৎ করতে না পারে, সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। এবারে যারা একুশে পদক পেলেন তারা হলেন, ভাষা আন্দোলনের জন্য এবার একুশে পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর শরীফা খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর জামিলুর রেজা চৌধুরী, গবেষণায় সৈয়দ আকরাম হোসেন এবং শিক্ষায় এমিরেটাস অধ্যাপক ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। ভাষা ও সাহিত্যে প্রয়াত কবি ওমর আলীর সঙ্গে এবার একুশে পদক পেয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া। ভাস্কর্য শিল্পকলায় আব্দুল্লাহ খালেদ, চলচ্চিত্রে তানভীর মোকাম্মেল, নাটকে সারা জাগের ও নৃত্যতে স্বামী মারানি পা। সঙ্গীতে একুশে পদক দেওয়া হয়েছে সুষমা দাস, জুলহাসউদ্দিন আহমেদ ও ওস্তাদ আজিজুল ইসলাম ও উদীচির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সেলিমকে। সাংবাদিকতায় এবার এ পদক পেয়েছেন আবুল মোমেন ও স্বদেশ রায়, সমাজসেবায় অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান। পদক বিজয়ী প্রত্যেককে পেয়েছেন 18 ক্যারেট মানের 35 গ্রাম সোনার একটি পদক এবং 2,00,000 টাকা। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমেরিকার জন্য ভিসা সমস্যা হলে মেক্সিকোয় আমন্ত্রণ জানালেন ভারতীয়দের ভারতে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
মার্কিন যুক্তরাষ্ট্র যদি H-1B ভিসা নিয়ে কড়াকড়ি করে সেক্ষেত্রে মেক্সিকো হয়ে উঠতে পারে তাদের ত্রাতা। সংবাদ মাধ্যমকে তেমনই জানালেন ভারতে মেক্সিকোর রাষ্ট্রদূত মেলবা প্রিয়া। তিনি বললেন, ভারতীয়রা এলে মেক্সিকো খুশি হবে। ইতিমধ্যেই TCS কিংবা ইনফোসিসের মতো একেবারে প্রথম সারির ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থারা মেক্সিকো থেকে কাজ করা শুরু করেছে। তার অভয় সেই একই মার্কিন বাজারের জন্যই কাজ করা সম্ভব মেক্সিকোয় বসে। ভিসা মিলবে সহজেই এবং আমেরিকার সঙ্গে মেক্সিকোর একই সময় জোন, আর সহজেই মিলবে প্রশিক্ষিত আর কর্মদক্ষ কর্মীও। আমেরিকায় মেক্সিকোর নাগরিকদের আইনি বেআইনি অভিবাসন সম্পর্কে প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বললেন, 2009 থেকে 2014 সালের মধ্যে মেক্সিকো থেকে আমেরিকায় ঢুকেছেন 8,70,000 জন, আর আমেরিকা থেকে মেক্সিকোয় ফিরে এসেছেন 10,00,000 জন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের অর্থনীতি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, মুম্বাই বিস্ফোরণের জন্য দায়ী প্রধান অপরাধী দাউদ ইব্রাহিম টাকা ঢালতো জাকির নায়কের স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
কলকাতা তথা রাজ্যের বেসরকারি চ্যানেলের খবরে প্রকাশ, পাকিস্তানে আশ্রয় পাওয়া মুম্বাই বিস্ফোরণের প্রধান অপরাধী দাউদ ইব্রাহিম টাকা ঢালতো জাকির নায়কের স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRFA। জাকিরের চিফ ফিনান্সিয়াল অফিসার আমির গাজদার নিজেই জানিয়েছে একথা। বেআইনি টাকা লেনদেনের অভিযোগে গত 16 তারিখ আমিরকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের সন্দেহ, জাকির ও তার NGO-র হয়ে 200 কোটি টাকা লেনদেন করেছে এই আমির। সেইদিকে জানিয়েছে, দাউদের টাকা জাকিরের NGO-তে ঢুকতো হাওলার মাধ্যমে, সুলতান আহমেদ নামে একজন দালালের কাজ করত সে। নতুন এই তথ্যের ফলে ইডির কাছে পরিষ্কার, জাকিরের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনার পর উত্তর কোরিয়া এবং মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। কুয়ালালামপুরের উত্তর কোরিয়ার দূত কোয়াং চল কিম জং নামের মৃত্যুর ব্যাপারে সোমবার যৌথ তদন্তের আহ্বান জানান। ক্যাং চল সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ান পুলিশ যে তদন্ত চালাবে তার উপর তাদের কোনো আস্থা নেই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জবাবে বলেন, উত্তর কোরিয়াকে নেতিবাচক আলোতে দেখানোর কোনো কারণ তার দেশে নেই। তিনি বলেন, তার সম্পূর্ণ আস্থা আছে যে বস্তুনিষ্ঠ তদন্ত হবে। সীমান্তে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় পাকিস্তান এবং আফগানিস্তান আপোষমূলক বিবৃতি প্রকাশ করেছে। গত সপ্তাহে পাকিস্তানের কয়েকটি শহরে সন্ত্রাসী আক্রমণের পেছনে আফগান ভূমি ব্যবহার করা হয়, এই অভিযোগের ফলেই সীমান্তে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের সেনারা সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ করে, কর্তৃপক্ষ দাবি করছে তাদের লক্ষ্যস্থল জামাত উল আহরার শিবির। এরা হচ্ছে সরকার বিরোধী পাকিস্তানি তালেবানের একটা দলছুট অংশ, তারাই অধিকাংশ সহিংস ঘটনার পেছনে রয়েছে। ইসলামাবাদ মনে করে জামাত উল আহরার আফগান সীমান্ত এলাকায় আশ্রয় নেয় এবং সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে এবং সহিংস ঘটনা পরিচালনা করে। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রে আজ প্রতিবারের মতোই যথারীতি প্রেসিডেন্টস ডে পালিত হচ্ছে। দিনটির তাৎপর্য এবং এদেশে গণতন্ত্রের পটভূমি নিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন নিউ ইয়র্ক প্রবাসী প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এবং আর এক অনেক বড় মাপের নেতা এব্রাহাম লিঙ্কন দুজনেরই জন্মদিন এই ফেব্রুয়ারি মাসেরই যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় সপ্তাহে, এবং তারই সূত্র ধরে সব প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রেসিডেন্টস ডে পালন করা হয়ে থাকে প্রতি বছর। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রথম থেকে এ অবধি প্রেসিডেন্টের ভূমিকা আপনার মূল্যায়নে কতখানি তাৎপর্যপূর্ণ?
বিরাট, বিপুল, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক, মর্যাদার প্রতীক, পরিচিতির প্রতীক, আভ্যন্তরীণভাবে আন্তর্জাতিকভাবে। বিশেষ করে প্রথম প্রেসিডেন্ট, তাকে জাতির পিতা বলেই গণ্য করা হয়। তারা এক গ্রুপ অসাধারণ ব্যক্তি ছিলেন, ফাউন্ডিং ফাদার্স অব দি কান্ট্রি। তার ভিতরে উনি সবচেয়ে, উনি যেহেতু জেনারেল ছিলেন,
জর্জ ওয়াশিংটন,
জর্জ ওয়াশিংটন জেনারেল ছিলেন, এবং মার্কিন বাহিনী যেটা স্বাধীনতাকামী বাহিনী ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, সেই তার প্রধান সেনাপতি ছিলেন, এবং বিরাট তার ইমেজ, সেজন্য তাকে প্রথম রাষ্ট্রপতি করা হয়েছিল। এবং রাষ্ট্রপতি করার পরে কেউ কেউ তাকে রাজা হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ করেছিলেন, সেটা তো তিনি প্রত্যাখ্যান করেইছেন, বলছেন এরকম কথা তোমরা ভাববেও না, চিন্তাও করবে না, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের রাখতেই হবে। এরপর তাকে দুই টার্মের পরে আরেক টার্ম বা আজীবন প্রেসিডেন্ট থাকার জন্য অনুরোধ করেছিল, সেটাও তিনি প্রত্যাখ্যান করে দুই টার্ম শেষ হওয়ার পরে অক্টোমাক নদীর ওপারে মাউন্ট ভার্নে তার নিজের ফার্ম হাউসে ফিরে গিয়েছিলেন। এই হচ্ছে তার অবস্থা। তেমনি ভাবে আব্রাহাম লিঙ্কন তো নিহতই হলেন, কিন্তু তিনিও গণতন্ত্রে নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। ফলে এই দেশে এবং বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, এখানে তো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার, প্রেসিডেন্টের মর্যাদা, ইমেজ, সেটা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক, সেটা রাষ্ট্রের পরিচিতির প্রতীক, খুবই গুরুত্বপূর্ণ।
বিচার বিভাগ, কংগ্রেস এবং প্রশাসন, এই যে তিন বিভাগের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্সের পরিচালন ব্যবস্থা, এতে প্রেসিডেন্টকে কখনো কি রাজা বাদশাহ বা একনায়কের ভূমিকায় অবতীর্ণ হবার সুযোগ করে দিতে পারে?
না, এটার ব্যাপারে যেটা আপনি বললেন চেক অ্যান্ড ব্যালেন্স, মানে এই তিন বিভাগ একের উপরে অপরের এক ধরনের নজরদারি, খবরদারি করার ক্ষমতা রাখা হয়েছে। যেমন কিছুদিন আগে এই প্রেসিডেন্ট ক্ষমতা এসেই একবার প্রথমেই 7টি মুসলিম দেশ থেকে আমেরিকায় মানে লোক আসার ব্যাপারে যে নিষেধাজ্ঞা আরোপ করলেন, আরো সেই সঙ্গে আরো কিছু নিষেধাজ্ঞা, সেটা আদালতে যে ডিস্ট্রিক্ট লেভেলের কোর্টে প্রথম স্থগিতাদেশ, তারপরে অ্যাপিলেট কোর্টে যে সেটা আবারও সেই স্থগিতাদেশ বহাল থাকলো, চূড়ান্ত ভাবে সেটা সুপ্রিম কোর্টে গেলে কি হবে সেটা অন্য কথা, কিন্তু এই যে প্রেসিডেন্টের আদেশটা, নির্বাহী বিভাগের এই আদেশ কার্যকর করা গেল না, স্থগিত হয়ে গেল, এটাতে একবারে স্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে প্রেসিডেন্ট সার্বভৌম ক্ষমতার মালিক নন, ক্ষমতার মালিক নন, তার উপরে এই একটা মানে চেক আছে। এমনি ভাবে কোর্ট যদি কিছু নাও করতে পারে একটা পর্যায়ে, যে তাকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যেটা কোর্ট বাধা দিতে পারছে না, তখন মানে সেনেট এবং হাউস তাদের ক্ষমতা আছে তার উপরে আইন করে সেটা বাধা নিষেধ আরোপ করার। এবং তেমনি ভাবে প্রেসিডেন্টের কিছু ক্ষমতা আছে যেটা অন্য বিভাগগুলোকে ওভাররাইড করে। এই চেক অ্যান্ড ব্যালেন্স অত্যন্ত অসাধারণ ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রে এটা প্রথম তৈরি করা হয়েছে, এখন বিশ্বব্যাপী এটা অনুষ্ঠিত হয়।
আপনি আপনার প্রারম্ভিক মন্তব্যে যেমনটি কিনা বলেছেন যে জর্জ ওয়াশিংটনের সময়, এব্রাহাম লিঙ্কনের সময় গণতন্ত্রের যে বীজ বপন করা হয়েছিল কালক্রমে সেটা কিশলয় এবং তার থেকে মহিরুহের আকার ধারণ করেছে। তো এই মহিরুহের ভবিষ্যৎ নিয়ে কারো মনে কোনো সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে?
আমার মনে হয় এই দেশে 200 বছরের অধিক পর্যন্ত গণতন্ত্রের চর্চার কারণে গণতন্ত্রের প্রতি যে ডিপ রুটেড অনুভূতি জনগণের ভিতর হয়েছে, সংখ্যাগরিষ্ঠ জনগণ তার ব্যর্থ হতে দেবে তা মনে হয় না। তাৎক্ষণিকভাবে বা সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু ব্যত্যয়, কিছু পশ্চাদমুখিতা আমরা দেখলেও, আঘাত দেখলেও শেষ পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থায় দেশে টিকে থাকবে এবং তাকে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে এমন আশঙ্কা আমার মনে হচ্ছে না।
জি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি এ সপ্তাহে বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। এ হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এবং পররাষ্ট্রনীতি। অনুষ্ঠানে অংশগ্রহণ করার এবং প্রশ্ন রাখার আমন্ত্রণ রইল। এবারে রয়েছে বিজ্ঞান বিষয়ক খবরাখবর। মানুষের মস্তিষ্কে যৌন অনুভূতি ও ভালোবাসা বৃদ্ধি করতে সক্ষম এমন এক হরমোন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ফেইথ লাপিডাসের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের বিজ্ঞানীরা বলছেন, কিসপেপটিন নামের একটি প্রাকৃতিক হরমোন মানব মস্তিষ্কে যৌন অনুভূতি এবং ভালোবাসার অনুভব বাড়াতে সক্ষম। এই গবেষণার জন্য 29 জন স্বাস্থ্যবান পুরুষের শরীরে কিসপেপটিন হরমোন ইনজেক্ট করা হয়। পরে তাদের মস্তিষ্কের কোষ পরীক্ষা করে দেখা হয় এবং দেখা যায় তাদের মধ্যে যৌন অনুভূতি ও ভালোবাসার ভাব বেড়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক ডক্টর আলেকজান্ডার কমনিনোস এই গবেষণার নেতৃত্ব দেন। তিনি বলেন,
During the MRI, they performed tasks designed to activate certain areas of the brain. So we used tasks to activate the sexual arousal centers of the brain and tasks to activate the romance.
তিনি বলছিলেন, MRI করার সময় তাদেরকে কিছু নির্দিষ্ট কাজ দেয়া হয় যাতে তাদের মস্তিষ্কের কিছু সেল কার্যকর হয়। কিসপেপটিন দেয় তাদের মধ্যে যে যৌন অনুভূতি বেড়েছে তা পরিষ্কার বোঝা যায় তাদের মধ্যে ভালোবাসার উদ্রেক হওয়ার ভাবও। আমরা দেখেছি তাদের মস্তিষ্কে দুই রকমের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। নারী পুরুষ উভয়ের মধ্যেই কিসপেপটিন রয়েছে এবং তা বয়ঃসন্ধির জন্য অত্যন্ত আবশ্যকীয় উপাদান। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের শিক্ষক ওয়ালজিৎ ঢিল্লো বললেন,
So there's a link not just with the hormones but also with the hormone that's stimulating reproductive hormones but also stimulating how we perceive sexual images in the brain and that's what
শুধু হরমোন নয়, হরমোনের কার্যকারিতার প্রভাবের মধ্যে যোগসূত্র বিদ্যমান যার ফলে মস্তিষ্কের চিত্রের পরিবর্তন স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, আর এই গবেষণার মূল ফসলই হচ্ছে সেটি। ওই পরীক্ষার সবচেয়ে খারাপ দিকটি ছিল কিসপেপটিনের প্রভাবে মস্তিষ্কের কিছু অংশের মুডের পরিবর্তন, যা বিষণ্ণতায় পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকে যা মানসিক রোগের কারণ হতে পারে। তবে এই গবেষণার সবচেয়ে সম্ভাবনাময় দিক হচ্ছে এটি যৌন অক্ষম মানুষদেরকে সক্ষম হওয়ার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে, যারও কিনা উৎপত্তি মনোবিজ্ঞান থেকেই।
এভরিডে গ্রামার,
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান। এবার শুনবেন যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
আজ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট দিবস পালিত হচ্ছে। আমেরিকার মানুষ এই দিনে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে। 22 ফেব্রুয়ারি 1799 সালে জর্জ ওয়াশিংটনের মৃত্যুর পর থেকেই তাঁর জন্মদিবস 22 ফেব্রুয়ারির দিনটি চিহ্নিত ছিল অনানুষ্ঠানিকভাবে। দিনটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ছুটির দিন করা হয় 1885 সাল থেকে। কালক্রমে আমেরিকার মানুষ আর এক মহান নেতা এব্রাহাম লিঙ্কনের প্রতিও শ্রদ্ধা নিবেদনে ব্রতী হয়। তাঁরও জন্মদিনটি 12 ফেব্রুয়ারি পরে ওয়াশিংটনের জন্মদিবসের কাছাকাছি। সরকারিভাবে দিবসটির পালন শুরু হয় 1971 সাল থেকে। সকল প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন হিসেবে শুরু হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় সোমবার প্রেসিডেন্ট দিবস পালন। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের লড়াইয়ে আমেরিকার মানুষকে নেতৃত্ব দিয়ে ওয়াশিংটন চিরস্থায়ী খ্যাতি অর্জন করেন। তাঁর জনপ্রিয়তা এতটাই তুঙ্গে উঠেছিল যে তিনি চাইলে এদেশের রাজা হতে পারতেন। তাঁর নেতৃত্বাধীন বাহিনীর কিছু কিছু কর্তা ব্যক্তি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অসহিষ্ণু হয়ে তাকে ওটাই করে ফেলার জন্য অনুরোধ করেছিল। ওয়াশিংটন তখন বলেছিলেন, এসব ভাবনাচিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, এবং কড়া ভাষায় তিনি যারা ওসব বলেছিলেন তাদেরকে ভর্ৎসনা করেছিলেন। তিনি সেনাবাহিনী ভেঙে দেবার নির্দেশ দেন, সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দেন এবং অবসর জীবনে চলে যান। ওই সময়টায় যেনতেনভাবে জোড়া লাগানো 13টি রাজ্যের একটা কনফেডারেশন ছিল আমেরিকা। পরের 6 বছর আমেরিকানরা গুরুত্বপূর্ণ ক্ষমতা কর্তৃত্ব রাজ্যগুলোর হাতেই থাকবে, এরকম কার্যকর একটা কেন্দ্রীয় সরকার পদ্ধতি গঠনের জন্য অনেক চেষ্টা চালিয়েছিল। আমেরিকার অনেকেই ওই কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় সংশয় প্রকাশ করেছিলেন। তাঁদের আশঙ্কা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কর্তা ব্যক্তিরা, বিশেষ করে প্রেসিডেন্ট, ক্ষমতা কর্তৃত্বের অপব্যবহার করবেন। ওই ক্রান্তি লগ্নে একমাত্র ওয়াশিংটনকেই অধিকাংশ আমেরিকান বিশ্বাস করত, তাঁর উপরেই তাদের আস্থা ছিল। দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সবাই তাঁকে বেছে নিয়েছিল কোনো রকমের কোনো আপত্তি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। তাঁর ক্ষমতা গ্রহণের সময় সংবিধান যুক্তরাষ্ট্রের একটা ছিল, কিন্তু তখনও পর্যন্ত সংগঠিত কোনো সরকার ছিল না। তিনি পদত্যাগ করার সময় বিশ্বের প্রধান প্রধান শক্তিগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। ওয়াশিংটন দেশকে একটা সুসংহত অর্থনৈতিক বুনিয়াদের ওপর দাঁড় করিয়েছিলেন এবং আমেরিকার ক্রমসম্প্রসারমান সীমান্তরেখার সুরক্ষার জন্য গড়ে তুলেছিলেন কার্যকর একটা সামরিক বাহিনী। বিপ্লবোত্তর ফ্রান্সে গণতান্ত্রিক ধ্যানধারণা অসন্তোষ, সন্ত্রাস আর নিগ্রহ নিপীড়নের জন্ম দিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের নেতৃত্বে বিপ্লব, স্থিতিশীল, গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক সরকার গড়ে তুলেছিল। 4 বছর কার্যকালের 2টি মেয়াদের পর স্বেচ্ছায় পদত্যাগ করে তিনি পরবর্তী সকল প্রেসিডেন্টের জন্য গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত স্থাপন করেন। এক নির্বাচিত নেতার হাত থেকে আরেক নির্বাচিত নেতার কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াতেও নজরদারি করেন তিনি। সারা বিশ্বজুড়ে যা কিনা মানুষের কাছে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটা আদর্শস্বরূপ।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন।
ন্যাশনাল ফেডারেশন অব বিওএ ফ্যান ক্লাবস খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। মোহাম্মদ আবদুল্লাহ আমাদের শ্রোতা, তিনি জানিয়েছেন ইমেলে, চলতি বছর ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ তার অনুষ্ঠান সম্প্রচারের 59তম বার্ষিকী উদযাপন করছে, এর কথা আপনারা সবাই জানেন। এই উপলক্ষে নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক, শ্রোতা এবং শ্রোতা সংগঠক আকবর হায়দার কিরণ, বাংলাদেশে ভিওএ ফ্যান ক্লাব সমন্বয়কারী জহরুল আলম এবং জেলা ভিওএ ফ্যান ক্লাব চুয়াডাঙ্গার সহযোগিতায় ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাবস খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান সম্পর্কে আপনার ভাবনা এই শীর্ষক লেখা আহ্বান করেছে। 500 শব্দের মধ্যে লিখে ইমেলে 31 মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিজয়ী 5 জন লেখককে ডিজিটাল রেডিও সহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর ইমেল ঠিকানা sonaliabdullah@gmail.com, sonaliabdullah@gmail.com, এই ইমেলে আপনাদের লেখা পাঠিয়ে দেবেন 31 মার্চের মধ্যে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
আন্তর্জাতিক খবরের আগে কলকাতা সংবাদদাতার রিপোর্ট। প্রয়াত হলেন ভারতের সাবেক প্রধান বিচারপতি আলতামাস কবির। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
প্রয়াত হলেন দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আলতামাস কবির। কলকাতায় তার মৃত্যু হলো। এই বাঙালি বিচারপতি মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। টুইটে এক শোকবার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ দিকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা সত্ত্বেও বাঁচানো যায়নি তাকে। 1948 সালের 19শে জুলাই কলকাতায় জন্ম আলতামাস কবিরের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং এলএলবি করেন তিনি। 1990 সালে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হয়েছিলেন কবির। এরপর 2005 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হন কবির। 2012 সালের 29শে সেপ্টেম্বর দেশের 39তম প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নিয়েছিলেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস সোমবার বলেছেন ইরাক থেকে তেল নেওয়ার কোনো ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সে দেশে আমেরিকার সামরিক তৎপরতার ফলে তেল একটা অর্জন এবং ইসলামিক স্টেট যাতে তেল বিক্রি করতে না পারে সেটাও তারা নিশ্চিত করতে চায়। ইরাকে ম্যাটিসের অঘোষিত সফরে তার সঙ্গে যে সাংবাদিকরা গেছেন তাদের সঙ্গে ম্যাটিস কথা বলার সময় ওই মন্তব্য করেন। মসুল শহরের পশ্চিমাঞ্চল থেকে ইসলামিক স্টেটকে হটিয়ে দেওয়ার লক্ষ্যে সামরিক অভিযানের দ্বিতীয় দিনে ম্যাটিস ওই সফরে যান। ম্যাটিস বলেন, আমরা ইরাকে যাইনি কারো তেল নেওয়ার জন্য। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন যুক্তরাষ্ট্র রাশিয়াকে অব্যাহতভাবে দায়বদ্ধ রাখবে। তিনি আরও বলেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে নতুন অভিন্ন অবস্থান খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন। পেন্স সোমবার ব্রাসেলসে মন্তব্য করেন। ইউরোপীয় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক তার পাশেই ছিলেন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার সম্ভাবনার খুঁটিনাটি বিষয়ে ভাইস প্রেসিডেন্ট বিস্তারিত আর কিছু বলেননি। তিনি বলেন, ট্রাম্প মনে করেন তা সম্ভব মুক্ত ও অবাধ অর্থনীতি অর্জনের লক্ষ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর পেন্স জোর দেন। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্পের চিফ অব স্টাফ বলেছেন ট্রাম্প যাকে তাঁর পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করবেন জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসিতে কারা কাজ করবেন তার উপর তাঁর পূর্ণ কর্তৃত্ব থাকবে। গত সপ্তাহে নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল রবার্ট হার্ভার্ড যে ওই পদ নিতে অস্বীকার করেন সংবাদ মাধ্যমে বলা হয় নিয়ন্ত্রণের বিষয়টি ছিল তার অন্যতম কারণ। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেন্স প্রিবাস রবিবার ফক্স নিউজ টেলিভিশনে বলেছেন প্রেসিডেন্ট সুস্পষ্টভাবে বলেছেন নতুন পরিচালকের এনএসসির পরিচালনার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনার পর উত্তর কোরিয়া এবং মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। কুয়ালালামপুরে উত্তর কোরিয়ার দূত ক্যাং চল কিম জং নামের মৃত্যুর ব্যাপারে সোমবার যৌথ তদন্তের আহ্বান জানান। ক্যাং চল সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ান পুলিশ যে তদন্ত চালাবে তার উপর তাদের কোনো আস্থা নেই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জবাবে বলেন, উত্তর কোরিয়াকে নেতিবাচক আলোতে দেখানোর কোনো কারণ তার দেশের নেই। তিনি বলেন, তার সম্পূর্ণ আস্থা আছে যে বস্তুনিষ্ঠ তদন্ত হবে। সীমান্তে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টায় পাকিস্তান এবং আফগানিস্তান আপোষমূলক বিবৃতি প্রকাশ করেছে। গত সপ্তাহে পাকিস্তানের কয়েকটি শহরে সন্ত্রাসী আক্রমণের পেছনে আফগান ভূমি ব্যবহার করা হয়। এই অভিযোগের ফলে সীমান্তে উত্তেজনা বেড়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালিক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.